আমরা পড়ব জাতিভেদ প্রথার মূল্যায়ন। জাতিভেদ প্রথার মূল্যায়ন আমি স্ক্রিন শেয়ার করছি। জাতিভেদ প্রথার মূল্যায়ন জাতিভেদ প্রথার মূল্যায়ন দুরকমভাবে জাতিভেদ প্রথার মূল্যায়ন হবে। একটা হচ্ছে পুরনো, অর্থাৎ আদি, বা যেটা আমরা আগে পড়েছি সেটা হচ্ছে প্রাচীন ভারতের জাতিভেদ প্রথা। এটা একটা। আর একটা আমরা পড়ব, আধুনিক ভারতের জাতিভেদ প্রথা। আমি জাতিভেদ প্রথা লিখলাম না, তাহলে একটা পড়ব জাতিভেদ প্রথার মূল্যায়ন, প্রাচীন ভারতের জাতিভেদ প্রথা আর আধুনিক ভারতের জাতিভেদ প্রথা। এইবার এই আধুনিক ভারতের, প্রাচীন ভারতের জাতিভেদ প্রথা পড়ার সময় আমরা কতগুলো দিক পড়ব? তিনটে দিক পড়ব। কেমন? প্রথম দিকটা হচ্ছে এটার দার্শনিক প্রেক্ষিত। কেমন? এই দার্শনিক দিক কিন্তু আমি আগের দিন যখন জাতিভেদ প্রথা পড়িয়েছিলাম তখনই বলেছিলাম শাস্ত্রমতে, ঐতিহাসিক মতে। তোমাদের মনে পড়ছে? তোমরা কজন পড়েছো একটু মাইক্রোফোন অন করো। সবাই পড়েছো? বই দেখে পড়েছো নাকি কারো সময় হয়নি এখনো পড়ার, পোলাও আর বিরিয়ানি খেতে গিয়ে? আচ্ছা, আগে বলো, পড়ে আগের দিনের পড়া বা রেকর্ডিং শুনে, ক্লাসের নোট শুনে, হোয়াইট বোর্ড দেখে কোথাও অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে সেটা আগে বলবে, সেটা আগে ক্লিয়ার করব। আচ্ছা তাহলে মাইক্রোফোন অফ করো। তাহলে সেই দার্শনিক দিকে আমরা পড়েছি, কি পড়েছি দার্শনিক দিকে, যে আমরা সত্য রজতম, শাস্ত্রমতে, সাংখ্য দর্শন মতে আমাদের মধ্যে যে সত্য রজতম, এই সাম্যাবস্থার যখন ভেদাভেদ হয়, অর্থাৎ যখন কোনো একটি প্রকৃতি বেশি গুণ বেশি হয়ে যায়, সেই গুণ অনুযায়ী আমরা আমাদের জাতি কৌলিন্য প্রথা বা কুল তৈরি হয়। নিশ্চয়ই এটা মাথায় আছে? তাহলে সেই হিসাবে আমরা এটা রিপিট সেই জন্য করার মানে হয় না। যার সত্য বেশি সে সাত্ত্বিক বা ব্রাহ্মণ, যার রজ বেশি সে ক্ষত্রিয় এবং বা অর্থাৎ কাশ্যপ, আর যে তমগুণ বেশি সে হচ্ছে বৈশ্য। আর এইগুলো সবই যার মধ্যে কম বেশি কখনো কখনো আসে, কখনো কখনো যায়, সে হচ্ছে শূদ্র। নিশ্চয়ই তোমরা এগুলো সবাই মনে করতে পারছো, আমার বলার আর নতুন করে দরকার নেই। তাহলে এইটা হচ্ছে দার্শনিক দিক। কিসের দার্শনিক দিক? যে এই যে প্রাচীন ভারত, অর্থাৎ যেটা আমরা পড়েছি প্রাচীন ভারতের জাতিভেদ প্রথার, এটার প্রধান লক্ষ্য হলো কি বলতো? এই প্রাচীন ভারতের জাতিভেদ প্রথার লক্ষ্য হলো, প্রাচীন ভারতের জাতিভেদ প্রথার লক্ষ্যটাই হলো সমগ্র সমাজের কল্যাণ সাধন। সমগ্র সমাজের কল্যাণ সাধন হচ্ছে প্রাচীন ভারতের দার্শনিক, প্রাচীন ভারতের যে জাতিভেদ প্রথা তার লক্ষ্য। অর্থাৎ প্রাচীন ভারতের যে জাতিভেদ প্রথা তার লক্ষ্য হচ্ছে কি? তার লক্ষ্য হচ্ছে সমগ্র সমাজের কল্যাণ সাধন। আর আধুনিক ভারতের যে লক্ষ্য সেটা কি? সেটা হলো সমাজের নিম্ন জাতির কেবলমাত্র উচ্চ জাতির পোষণ করা এবং নিম্ন জাতিকে নিপীড়ন করা। অর্থাৎ উচ্চ জাতির উত্তরণ আর নিম্ন জাতির নিপীড়ন। এটা হচ্ছে আধুনিক ভারতের যে জাতি ব্যবস্থা তার লক্ষ্য, যে জাতি ব্যবস্থা তার লক্ষ্য, কেমন ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে যে জাতিভেদ প্রথার মূল্যায়ন করছি সেটা প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার প্রেক্ষিত থেকে পড়ব, আধুনিক ভারতের প্রেক্ষিত থেকে পড়ব জাতিভেদ প্রথার। প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার লক্ষণ হচ্ছে সমগ্র সমাজের কল্যাণ সাধন করা, সমগ্র সমাজের কল্যাণ সাধন করা। আর প্রাচীন আধুনিক ভারতের লক্ষ্য হচ্ছে উচ্চ জাতির উত্তরণ করা এবং নিম্ন জাতির নিপীড়ন করা। এবার এই সমগ্র সমাজের কল্যাণ সাধন যা কীভাবে হচ্ছে সেটা করতে গিয়ে আমরা চারটে প্রেক্ষিত পড়ব, তার এক পড়েছি, একটা মানে আমি রিপিট করলাম না, কারণ তোমরা জানো যে দার্শনিক দিক থেকে আমরা কী করেছি, যে যার সত্ত্ব বেশি সে ব্রাহ্মণ, যার রজগুণ বেশি সে ক্ষত্রিয় বা কাশ্যপ, যার তমগুণ বেশি সে বৈশ্য বা ব্যবসায়িক কৃষিকার্য করা, এবং যে সত্ত্ব রজতম কোনোটারই কখনো কোনো ঠিক নেই, কোনো তারতম্য নেই, সে কোনোটা বেশি কোনোটা কম হতে পারে, তারও কোনো নিয়ম নেই, সে হচ্ছে শূদ্র। এইভাবেই শাস্ত্র বা বিধিতে আমাদের বলা আছে, অর্থাৎ এইটা হচ্ছে দার্শনিক মত। এই মতে আমরা প্রত্যেকের প্রকৃতি নির্ধারণ করতে পারি, সেই ব্যক্তির বা জাতির মধ্যে অন্তস্থিত ব্যক্তির আমরা প্রকৃতি নির্ধারণ করতে পারি, কী ভিত্তিতে, না তার দার্শনিক প্রকৃতি থেকে, অর্থাৎ তার মধ্যে কোন গুণ আছে। সে যেহেতু প্রকৃতির একটা প্রোডাক্ট, তোমরা সাংখ্য পড়েছো পুরুষ এবং প্রকৃতি থেকেই আমাদের এই জগৎ তৈরি হয়, হ্যাঁ, পঞ্চবিংশতি তত্ত্ব তোমাদের সবার পড়া, আমি আর এখন মাইক্রোফোন অন করতে বললাম না। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে প্রকৃতি আছে, প্রকৃতি থাকলেই তার উপাদান বা গুণ থাকবে, সেই গুণের কোন ভাগ বেশি আছে থেকেই সেই প্রকৃতি অনুসারে এই দার্শনিক তত্ত্ব তৈরি হয়েছে। সুতরাং এইটা হচ্ছে একটা দার্শনিক দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক। মনস্তাত্ত্বিক দিক মানে কি? সাইকোলজিক্যাল আসপেক্ট, প্রথমটা ছিল ফিলোসফিক্যাল আসপেক্ট, দিস আসপেক্ট ইজ মনস্তাত্ত্বিক আসপেক্ট। মনস্তাত্ত্বিক আসপেক্ট মানে কি? মনস্তাত্ত্বিক আসপেক্ট হলো, ধরা যাক যার যেটা প্রকৃতি তাকে যদি সেই কাজটা দেওয়া হয়, হ্যাঁ, সে কিন্তু সবসময় তাহলে সেই কাজটা ভালোভাবে করতে পারবে, এবং সবাই যদি সবার প্রকৃতি অনুযায়ী কাজ করে তাহলে কিন্তু সমগ্র সমাজের এই যে যেটা লক্ষ্য সেটা কল্যাণ সাধনটা হবে। অর্থাৎ যার প্রকৃতিই হচ্ছে সত্য, অর্থাৎ যে মানে পূজার্চনা, অধ্যাপনা, পড়াশোনা এই সব নিয়ে থাকে, তাকে যদি আজকে বলা হয় কৃষিকাজ করতে বা ব্যবসা বাণিজ্য করতে, বা তাকে যদি বলা হয় এই তুমি গিয়ে আর্মিতে জয়েন করে যুদ্ধ করো, সে কিন্তু ততটা ভালোভাবে পারবে না। আর যে যুদ্ধ করতে পারে, তাকে যদি বলা হয় যে এই তুমি এখন ঘরে বসে থেকে না, শুধু কম্পিউটারে বসে বসে কাজ করো, সেও কিন্তু তত পারবে না। বা যে ব্যবসা বাণিজ্য করার, তাকেও যদি বলা হয় তুমি যুদ্ধ করতে যাও, পারবে না। অর্থাৎ প্রত্যেকের প্রকৃতি অনুযায়ী যদি সে কাজ করে, প্রাচীন ভারতে কিন্তু ছিল কি, প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ দার্শনিক যে তত্ত্ব আমরা পড়লাম তাতে প্রত্যেকটি মানুষের প্রকৃতি নির্বাচিত হয়েছে, এবং সেই প্রকৃতি নির্বাচনের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহটা করছে। অর্থাৎ সে যে তার কর্মটা করছে, সেই কর্মটা হচ্ছে স্বধর্ম। অর্থাৎ এখানে আমরা একটা নতুন ধর্মের ইন্ট্রোডিউস করছি, স্বধর্ম। মাইক্রোফোন অন করো তো সবাই, তোমরা গীতার এথিক্স পড়েছো? তোমাদের সিলেবাসে কি গীতার এথিক্স কোনোদিন ছিল এতদিন? আচ্ছা, তাহলে অফ করে দাও। গীতাতে যদি ভবিষ্যতে তোমাদের গীতা কোনো সেমিস্টারে থাকে, নিশ্চয়ই পড়বে, তখন এই স্বধর্মের কথা তোমাদের কাজে লেগে যাবে। গীতাতে কৃষ্ণ অর্জুনকে যখন বিশ্বলোক দর্শন করাচ্ছেন, তখন অর্জুনের কি করা উচিত এই হিসাবে তিনি ধর্মের জ্ঞান দিচ্ছিলেন। অর্থাৎ ধর্ম আমাদের দুরকম, স্বধর্ম পরধর্ম। আমি যদি আমার নিজের ধর্ম করি সেটা হলো আমার স্বধর্ম, আর আমি যদি অন্যের ধর্ম করি, পালন করি, সেটা হচ্ছে পরধর্ম। অর্থাৎ আমি যদি নিজে আজকে কোনো মানুষকে গুলি করে মারি বদমাইশি করছে বলে, সেটা পুলিশের ধর্ম, সেটা আমার ধর্ম নয়, সেটা পরধর্ম। আর আজকে যেটা আমরা অধ্যাপনা করছি বা তোমরা শুনছো, এটা হচ্ছে আমাদের স্বধর্ম। একইভাবে আমি স্বধর্ম এখানে কেন আমরা স্বধর্ম করতে হচ্ছে, কারণ স্বধর্মটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী নির্বাচিত হয়, অর্থাৎ আমার যা প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী আমার কাজ হবে। অর্থাৎ আমার যদি সাত্ত্বিক গুণ বেশি থাকে, তাহলে আমি যে কাজ করতে পারবো সেই কাজ, সেই প্রকৃতিতে আমি কিন্তু রজগুণের কাজ করতে পারবো না বা তমগুণের কাজ করতে পারবো না। যে বছর বছর ফেল করে সে কি কোনো দিন মাস্টারি করতে পারবে? পারবে না। তাকে কৃষিকার্য, সে ব্যবসা বাণিজ্য সেরকম পারবে না। আবার কেউ আছে ডিগ্রি হয়তো ভালো পারে না, কিন্তু কথা খুব ভালো বলতে পারে। যেরকম ধরো আমাদের পলিটিক্যাল লিডাররা, কেমন তার বাচনভঙ্গি, তাদের বাচনভঙ্গিমা খুব ভালো, অর্থাৎ দে আর দ্য ভেরি গুড পাবলিক স্পিকার। এখানে তার মানে বলা হচ্ছে কি, যার যেটা ক্ষমতা, যে ক্ষমতাটা তোমার কুল থেকে আসে বা জাতি থেকে আসে, প্রকৃতিগত ধর্ম থেকে আসে, সেই হিসাবে যদি তুমি তোমার উপজীবিকা বা জীবিকা নির্বাচন করো বা কর্ম নির্বাচন করো, ধর্ম নির্বাচন করো, তাহলে সেটা কী হবে, নিজের জন্য তো ভালো হবেই, তার পরিবারের জন্য ভালো হবে এবং তাতে সমগ্র সমাজের কল্যাণ সাধন হবে। অর্থাৎ নিশ্চয়ই তোমরা এই লকডাউন পিরিয়ডে বাড়িতে সবাই কাজ ভাগ করে নিয়েছো, দেখবে তোমাদের সেই কাজ ভাগ করে নেওয়ার মধ্যেও কিন্তু একটা চয়েস আছে। কেউ ঘর পোছাতে পারদর্শী হয়েছো, কেউ বাসন মাজাতে পারদর্শী হয়েছো, কেউ হয়তো রান্না করাতে, কেউ কাপড় কাচাতে। অর্থাৎ এতদিনে তোমরা ক্লিয়ার হয়ে বুঝে গেছো যে কে কোন কাজটা বেটার করতে পারছো বা স্পিডে তাড়াতাড়ি করে ফেলতে পারছো, তাতেই কিন্তু তোমরা দেখো এখনকার দিনের কাজটা চালিয়ে নিচ্ছ। তাহলে তাতেই কি হচ্ছে, পরিবারের সমগ্র কল্যাণ সাধন হচ্ছে। তাহলে সমগ্র পরিবার যদি কল্যাণ সাধন হয়, তাহলে সমগ্র সমাজটা আমরা ইজিলি ভাবতে পারবো কি, যে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল এই অ্যাসপেক্টটা দেখা হয়েছিল জাতিভেদ প্রথা করার সময় প্রাচীন ভারতে, যাতে সমাজের সমগ্র কল্যাণ সাধন হয়। কিসের ভিত্তিতে না, যেখানে এই স্বধর্ম মেনে, অর্থাৎ মনস্তত্ত্ব মেনে, প্রকৃতি মেনে লোকে জীবিকা গ্রহণ করেছে। তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে, তৃতীয় পয়েন্টটা হচ্ছে সমাজতাত্ত্বিক। সমাজতাত্ত্বিক দিক কেমন, এই সমাজতাত্ত্বিক দিকটা কি, অর্থাৎ এই সমাজতাত্ত্বিকের দিকের বলা হচ্ছে যে প্রকৃতি বিরুদ্ধ, তুমি যদি প্রকৃতি বিরুদ্ধ কাজ করো, অর্থাৎ যে কথাটা আমি আগে বললাম, হ্যাঁ আমার যেটা প্রকৃতি নয় তার বিরুদ্ধ কাজ করতে যদি আমি তোমাকে বাধ্য করি, তাহলে কি হবে, দুটো জিনিস হবে। এক হচ্ছে তুমি তো সেই কাজে আনন্দ পাবে না, এক নম্বর। দু নম্বর কি, যেহেতু তুমি আনন্দ না পেয়ে কাজটা করছো, সেই কাজটা কোনো দিন সফল হবে না। তাহলে তোমার মতো একটা ম্যান পাওয়ারও চলে যাচ্ছে, তোমাকে দিয়ে সেই কাজটা ভালো করে উৎপাদনও করা যাচ্ছে না এবং কাজটার গুণমানও ঠিক থাকছে না। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, তাতে সমাজের কল্যাণ সাধন হচ্ছে না। সেই জন্য প্রাচীন ভারতে খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট, প্রাচীন ভারতে কাউকে কিন্তু দাস বলা হয়নি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দাসের কথা কিন্তু আমরা পাই না, দাসের কথা আমরা পাই কোথায়, পাশ্চাত্য দর্শনে প্লেটোতে পেয়েছিলাম। প্লেটোর যখন আমরা একটা মডেল পড়েছিলাম, সেখানে অভিভাবক, যোদ্ধা, কারিগর এবং দাস, মনে পড়ছে? মাইক্রোফোন অন করো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যে কোনো সময় কিন্তু আমাদের টাইম চলে যাবে, আমরা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ফলো করব, হোয়াটসঅ্যাপ দেখে আইডি পাসওয়ার্ড দেখে চলে আসবে। যারা এর আগের দিন আসতে অসুবিধা করেছো, পাসওয়ার্ড ভালো করে দেখবে, ঠিকভাবে ইনপুট করে চলে আসবে, দেরি করবে না। আচ্ছা, তাহলে কাউকে কিন্তু আমাদের দাস বলা হয়নি। কেন দাস বলা হয়নি, আমাদের প্রকৃতি বেঁধে দেওয়া হয়েছে যে প্রত্যেকের আলাদা আলাদা প্রকৃতি, সেই প্রকৃতি হিসাবে কাজ করবে, কেমন, সেখানে কিন্তু কোনো দাসের জায়গা নেই। অর্থাৎ তুমি কেবলমাত্র চাকর হয়ে থাকবে, তোমার কাজ হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোকেদের সেবা করা। প্রাচীন ভারত কিন্তু জাতিভেদ প্রথা এইভাবে বলেনি, অর্থাৎ নিছক যে শূদ্র, হ্যাঁ সবচেয়ে নিচু জাতি, সেও কিন্তু দাস না। অর্থাৎ সে সুইপার হতে পারে, সে মুচি হতে পারে, সে নাপিত হতে পারে, কিন্তু সে কিন্তু দাস না। অর্থাৎ সে যে কাজটা করবে তারও কিন্তু সে পারিশ্রমিক পাবে, তারও কিন্তু সমাজে প্রয়োজন আছে। দাস প্রথা, অর্থাৎ বিনা পয়সায় খাটিয়ে নেওয়া, এই বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া, যেটা দাসের কাজ, সেই কাজ কিন্তু প্রাচীন ভারতের যে জাতিভেদ প্রথা সেখানে নেই। অর্থাৎ প্রত্যেক মানুষের একটা কর্তব্য বোধ, প্রত্যেক মানুষের একটা কর্তব্য বোধকে বলা হয়েছে। এই কর্তব্য কর্তব্যবোধ, এই কর্তব্যবোধের যে ধারণা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কাস্ট সিস্টেম। অর্থাৎ প্রাচীন ভারতের যে জাতিভেদ প্রথা, তাতে প্রত্যেকের জাতি অনুযায়ী যে কর্তব্যবোধের ধারণা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই বোর্ডটাকে আগে সেভ করি, যে কোনো সময় চলে যেতে পারে। হ্যাঁ, বোর্ডটা সেভ করলাম, কারণ পরে এটা থেকেই আমরা পড়াতে পারবো, তাই তো? তাহলে কর্তব্যবোধের ধারণা, এই কর্তব্যবোধের ধারণা থেকে তাহলে কী হচ্ছে, প্রত্যেকে তার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কর্তব্য করছে, তাহলে সমাজের কী হচ্ছে, যজন যাজন, আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু দেখো ঠিকঠাক মতো হচ্ছে। অধ্যাপনা যে করতে পারে সে অধ্যাপনা করছে, যে যজন করবে পূজন করবে সে পূজা করবে, যে ব্যবসা বাণিজ্য করবে সে সেটা করবে, যে কৃষিকার্য করবে সে সেটা করবে, যে জমিদারের জমাদারের কাজ করবে সে সেটা করবে। অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের কর্তব্যবোধ থেকে প্রকৃতি অনুসারে কাজ করবে, এটাই হচ্ছে সমাজ কল্যাণমূলক দিকের বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রাচীন ভারতের যে জাতিভেদ প্রথা দেখলাম, তার এই তিনটে দিক আমরা দেখলাম। এবার এই আধুনিক ভারতের দিকটা আমরা দেখব, হয়তো টাইম চলে যাবে, আমরা পরের ক্লাসে আমরা ভালো করে পড়ব। এই আধুনিক ভারতেও আমরা দুটো দিক দেখতে পাই। এখানে এখানকার লক্ষ্য কী, না উঁচু জাতিতে উত্তরণ অথবা নিম্ন জাতির নিপীড়ন। হ্যাঁ, এই উঁচু জাতির উত্তরণ কী বলছে, কেবল হচ্ছে শ্রেণী চলাচল। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে শ্রেণী চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাই পরবর্তীকালে যে আধুনিককালে বা পরবর্তীকালে যে ভারতীয় জাতিভেদ প্রথা, সেখানে শ্রেণী চলাচল বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল, যেহেতু এটা বংশানুক্রমিকভাবে। হ্যাঁ, আমরা যত এগিয়েছি, অর্থাৎ প্রাচীন ভারতের এখান থেকে আমরা যত এগিয়েছি, তত আমরা দেখেছি যে বংশানুক্রমিকভাবে শ্রেণী চলাচল বন্ধ হচ্ছে, শ্রেণী চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। শ্রেণী চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, উচ্চ জাতি তারা উচ্চ জাতিতেই থেকে যাচ্ছে, আর যত উচ্চ জাতি তারা থেকে যাচ্ছে, তারা নিজেদেরকে কুলীন ভাবছে এবং তারা নিম্ন জাতিকে তারা নিপীড়ন করছে বা তাদেরকে দিয়ে দাসত্বগিরি করাচ্ছে, যে দাসত্বগিরি কিন্তু এখানে ছিল না। অর্থাৎ সেখানে ওই আর্য জাতির প্রভাব পড়ছে, আর্য জাতিরা আমাদের এখানে ঢুকছে, তার ফলে তাদের মধ্যে দাসের ধারণা হচ্ছে, যুদ্ধেতে যারা হেরে যাচ্ছে তাদেরকে দিয়ে এখানে দাসগিরি করানো হচ্ছে। অর্থাৎ শ্রেণী চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য, বংশানুক্রমিতার জন্য কী হচ্ছে, শ্রেণী চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এবং উচ্চ জাতি উচ্চ আরও উচ্চ পাচ্ছে, উচ্চ জাতি আরও উন্নত হচ্ছে এবং নিম্ন জাতিকে তারা দাসে পরিবর্তন করছে। এবং যেহেতু এটা বংশানুক্রমিক, এখানে কি বৃত্তি যে, অর্থাৎ জীবিকা নির্বাচনের স্বাধীনতা হারাচ্ছে, জীবিকা নির্বাহের স্বাধীনতা হারাচ্ছে। কীরকম, অর্থাৎ যদি আমার এটা বংশানুক্রমিকই হয়, এই জাতিভেদ প্রথা যদি বংশানুক্রমিক হয়, তাহলে কী হবে, উচ্চ শ্রেণীর লোকেরা তারা কিন্তু স্বাধীনতাটা দেবে না নিম্ন জাতিকে, অর্থাৎ তারা কেবলমাত্র উচ্চ জাতিকেই বলবে তুমি উঁচু কাজগুলো করো, অর্থাৎ যেটাকে আমরা বলি মর্যাদা সম্পন্ন কাজ, যেটাকে আমরা বলি হোয়াইট জব বা মর্যাদা সম্পন্ন কাজ কী, অধ্যাপনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংক, কলকারখানার মালিক, জমির মালিক, এই যে সমস্ত কাজগুলো, এগুলোকে আমরা হোয়াইট জব বলি বা মর্যাদা সম্পন্ন কাজ বলি। তখন দেখা যাবে উচ্চ জাতির লোকেরা নিম্ন জাতির লোকেদের এই সমস্ত কাজ করার স্বাধীনতা দিচ্ছে না। কেন কি, বংশানুক্রমিক, অর্থাৎ যে শূদ্রবংশে বা বৈশ্যবংশে জন্মগ্রহণ করেছে তাকে সারা জীবন চাষবাস করে বা ওই দাসগিরি করেই চালাতে হবে, কোনো রকম শ্রেণী চলাচল না থাকার জন্য বৃত্তি বা জীবিকাতেও দেখা যাচ্ছে কোনো রকম স্বাধীনতা থাকছে না। তাহলে এই যে দুটো দিক আমরা পড়লাম, দ্যাট ইজ জাতিভেদ প্রথার মূল্যায়ন, যে দুটো ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রে সমাজের সামগ্রিক কল্যাণ সাধনের কথা বলা হচ্ছে, সেদিক থেকে মূল্যায়ন করা হচ্ছে। উচ্চ জাতির ক্রমশ উত্তরণ হতে থাকলো আধুনিক জাতিভেদ প্রথায় ভারতে, আর তাতে কি হলো, সেই বংশানুক্রমিক হওয়ার জন্য সেখানে জীবিকার আর কোনো স্বাধীনতা, জীবিকা গ্রহণে বা জীবিকা চয়নে কোনো স্বাধীনতা তারা হারালো, ফলে সেখানে আর কোনো জীবিকার স্বাধীনতা থাকলো না। বংশ মর্যাদা অনুযায়ী বা বংশানুক্রমিকভাবে হেরিডিটি ওয়াইজ তাহলে জীবিকা হলো, অর্থাৎ যে ব্রাহ্মণের সন্তান সে ওই অধ্যাপনা পূজার্চনা শ্রদ্ধা ইত্যাদি সব করতে পারবে, সে তার পা ক্ষমতা থাকুক কি না থাকুক, এবং যে চাষি সে রেগুলার তার বংশানুক্রমিকভাবে সে চাষি করবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মানে আশার আলো এটাই যে আমাদের যে বর্তমান ভারত, সেই বর্তমান ভারতে কিন্তু শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে তোমরা জানো সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে। আমাদের যে সংবিধান তাতে প্রস্তাবনাতে বলা হয়েছে যে আমরা সেকুলার, আমরা এরকম জাতিভেদ এগুলো মানি না, সুতরাং সেখানে শিক্ষা বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে সমাজে মানা কি হোক কি না হোক, শিক্ষা এবং জীবিকা এই দুটো ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ ব্যবস্থাকে আমরা মেনেছি। আমাদের যে বর্তমান ভারত ব্যবস্থার সংবিধান তাতে হয়েছে কি, জাতিভেদের এই যে কালিমা অর্থাৎ মূল্যায়নের যে নেগেটিভ দিকটা আমরা পড়লাম, অর্থাৎ ডানদিকের দিকটা, যেখানে কিনা দেখা যাচ্ছে যে উন্নত সমাজ ক্রমশ উন্নত হচ্ছে, হ্যাঁ উন্নত সমাজ উন্নতই হচ্ছে, আর স্বার্থ রক্ষা হচ্ছে কেবলমাত্র উন্নত সমাজের, আর নিম্ন শ্রেণীকে কেবলমাত্র নিপীড়ন করা হচ্ছে, এই যে একটা নেগেটিভ দিক বা নেতিবাচক দিক আমরা দেখলাম, সেই দিকের কিন্তু সেই কালিমা অর্থাৎ জাতিভেদ প্রথার যে কালিমা সেটা কিন্তু অনেকটাই আমাদের ভারতীয় বর্তমান ভারতীয় যে সংবিধান, যে দেশে আমরা বাস করি, সেই সংবিধানে কিন্তু দুটো জিনিস আমরা আটকাতে পেরেছি, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে জীবিকা। তোমরা জানো এই শিক্ষা এবং জীবিকায় কোনো রকম জাতপাতের ব্যাপার নেই, সেখানে কিন্তু তাদের জন্য সংরক্ষণ আছে, অর্থাৎ কেউ যদি পারে তার যদি ক্ষমতা থাকে সে যে জাতের যে বংশেই জন্মগ্রহণ করুক না কেন শিক্ষা এবং জীবিকাতে তার কিন্তু অধিকার আছে, সব ধরনের জীবিকা সব ধরনের শিক্ষা। কিন্তু এটা শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে কিন্তু এটা নেই, হ্যাঁ সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হলো, তোমরা মাইক্রোফোনটা অন করবে, এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো জাতিভেদ প্রথার মূল্যায়ন, প্রাচীন ভারতের জাতিভেদ প্রথার মূল্যায়ন, তার একটা পজিটিভ দিক, তার তিনটে দিক বললাম, একটা দার্শনিক দিক, একটা মনস্তাত্ত্বিক দিক, একটা সমাজতাত্ত্বিক দিক, আর আধুনিক জাতিভেদ প্রথার দুটো নেগেটিভ দিক করলাম, আগের প্রাচীন ভারতের পজিটিভ দিক করেছি আর আধুনিক ভারতের বা বর্তমান ভারতের দুটো নেগেটিভ দিক করেছি পরবর্তীকালের ভারতের, সেটা হচ্ছে যে শ্রেণী চলাচলটা বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল বংশানুক্রমিক হওয়ার জন্য উন্নত শ্রেণীর লোকেরা, এবং তারা তাদের শুধু স্বার্থ সিদ্ধি বা স্বার্থ রক্ষা করার তাগিদে নিম্ন শ্রেণীর লোকেদের কোনো রকম জীবিকাতেও আসতে দিল না, সুতরাং নিম্ন শ্রেণীর লোকেরা নিম্ন জাতির লোকেরা তারা জীবিকা স্বাধীনতা হারালো। এই যে দুটো দিক, সেই দুটো দিক আমরা দেখলাম, আর এটাও পড়লাম যে বর্তমান ভারতে আমাদের কিন্তু জাতিতে শিক্ষার এবং জীবিকার জন্য সংরক্ষণ আছে। তোমরা এটা নিশ্চয়ই বই পড়ে দেখবে, আজকে ক্লাসে নিশ্চয়ই তোমরা নোট নিয়েছো বা হোয়াইট বোর্ড ফলো করেছো, স্ক্রিনশট নিয়েছো, এরপরে বই দেখে পড়বে, বলো বুঝতে কোথাও অসুবিধা হলো কি না বলো। হ্যালো। অন্যরা কেউ আছো, কেউ আছো যে শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, এমন কেউ আছো? শোনার প্রবলেম হচ্ছে আজকে, কেউ আছো? তার মানে এই নীরবতা মনে হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছ, তাহলে একটা হ্যাঁ অ্যাটলিস্ট বলো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমাদের এই 25 জন ক্লাসটা হচ্ছে কেন, তোমরা কি ক্লাসে ইন্টারেস্টটা পাচ্ছ না, না কি ব্যাপার আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। মানে তোমাদের এই ক্লাসটা না করলে কি যদি আমি শুধু রেকর্ডিং দিয়ে দিই সেটা বেটার হবে, না ক্লাসটা করে রেকর্ডিং দেওয়াটা বেটার, কোনটা তোমাদের বেটার মনে হচ্ছে? তাহলে তোমরা অন্য বন্ধুদের, তোমাদের যদি অন্য কোনো গ্রুপ থাকে যেখানে ম্যাডামরা নেই, নিশ্চয়ই তোমাদের আমি আছে বলে মনে করি, কারণ তোমরা অনেক কথাই নিজেদের মধ্যে বলতে পারো না টিচাররা থাকলে, সেই গ্রুপে তাহলে তোমরা এটাকে প্রচার করো। এমন হতে পারে কারোর স্মার্টফোন নেই, তাকে তো আমরা বাধ্য করতে পারি না, আবার এমনও হতে পারে কারোর নেট ভরার বা নেটের পয়সা নেই, তাকেও আমরা বাধ্য করতে পারি না, কিন্তু তোমরা তাদেরকে বলো এই সময় যদি হোয়াটসঅ্যাপ ফেসবুকটা একটু কম করে লোকে, তাহলে কিন্তু এই 40 মিনিট বা 80 মিনিটের ক্লাস করে ফেলা যায়, খুব কষ্ট হবে না। হ্যাঁ, কারো যদি স্মার্টফোনই না থাকে তাহলে অবশ্য কিছু বলার নেই, ক্লাস করে যদি তোমাদের উপকার হয় তাহলে তোমরা আমাদের গ্রুপে যেরকম ফিডব্যাক দেবে, সুবিধা অসুবিধা বলবে, ঠিক একইভাবে তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, আছে কি নেই, আছে কোনো গ্রুপ তোমাদের আলাদা? ভেরি গুড, আমি জানতাম আছে, তা আমার জানারই কথা, থাকারই কথা, সেটাই স্বাভাবিক। তাহলে সেটার মাধ্যমে তোমরা অন্য বন্ধুদের বলো তারা যেন দয়া করে আসে। তারপরে আমি সোশ্যাল ফিলোসফিতে ফেল করে বসে থাকলাম এটার তো কোনো কারণ নেই। হ্যাঁ, বলতেই পারো যে অনেক ম্যাডাম তো অনলাইন ক্লাস নিতে পারছেন না বা নিচ্ছেন না, তারা পারছেন না বলেই নিচ্ছেন না, সবাই যে টেকনিক্যালি সমান হবে তা নয়, তবে আস্তে আস্তে আসতে হবে, যত দিন বাড়বে এটা বাধ্যতামূলক হয়ে যাবে, আমাদেরকে সবাইকেই করাতে হবে, তবে সেই দিন আসছে যখন সবাই করবেন। তো তোমরা অলরেডি এগিয়ে আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে বোঝাও যে কীভাবে কীভাবে তোমরা ক্লাসে জয়েন করছো। হ্যাঁ, কেউ যদি বলে যে দুপুরবেলা এটা তো আমি নাক ডেকে ঘুমাই, তখন তাকে বলো যে এই সময় তো তুই কলেজে থাকলে ঘুমোতে পারতিস না, কলেজের টাইমেই ম্যামেরা ক্লাস নেবেন, তো দয়া করে ক্লাসে আয়। আরেকজন হচ্ছে যে রেগুলার ক্লাস করে, সে হচ্ছে আনা। আনা কিন্তু প্রথম দিন আমার ক্লাস করেছিল, সেকেন্ড দিনও এসেছিল, তারপরে সে আসেনি। আমি তাকে পার্সোনালি SMS করেছি, তোমার কী হয়েছে? সে বলেছে আমার শরীর খারাপ, আমি এখন আমার ভীষণ চিন্তা হচ্ছে যে এই সময় তো শরীর খারাপ হলেই ভয় লাগে, তোমরা একটু মৌমিতা বিশ্বাস একটু খোঁজ নিও, ওর কী হয়েছে বা কী ব্যাপার, কেন ও ক্লাসে জয়েন করছে না। মানে যারা ক্লাস করার তারা তো করছো, যারা করছো না তোমাদের ব্যক্তিগত যে SMS বা তোমাদের যে গ্রুপ আছে বন্ধুদের শুধু, সেখানে তোমরা এই ক্লাসের প্রচার করবে। আচ্ছা, এবার তোমরা বললে পড়া বুঝেছো, আমি এবার একটা ছোট্ট বিতর্ক পড়াবো যেটা পড়িয়ে আজকের ক্লাস আমি শেষ করব। সেই বিতর্কটা হচ্ছে যে এই যে সমাজ জাতিভেদ প্রথা বলছি, হ্যাঁ এই যে আমরা পড়ছি জাতিভেদ প্রথা, দুদিন ধরে আমরা জাতিভেদ প্রথা পড়ছি, তার বৈশিষ্ট্য পড়ছি ভারতীয় দর্শনের প্রেক্ষিত থেকে, আজকে আবার তার মূল্যায়ন পড়লাম, আধুনিক ভারত প্রাচীন ভারত। হ্যাঁ, এবার এইটার প্রশ্ন হচ্ছে যে জাতিভেদ প্রথা সচল না নিশ্চল, অর্থাৎ অনেকেই প্রশ্ন করে, এই বিতর্কে প্রশ্ন হয় যে জাতিভেদ প্রথা মাইক্রোফোন বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ হবে, জাতিভেদ প্রথা এটা সচল অথবা নিশ্চল, সচল অথবা নিশ্চল, এই প্রশ্নটা আসছে। অর্থাৎ জাতিভেদ নাম্বার তো আমি বলিনি বাবু, আমি যেটা বলছি আমরা যে পুরো জাতিভেদ, আমরা একটা সামাজিক শ্রেণী পড়েছিলাম মনে আছে, তার যাবতীয় পড়েছিলাম, তারপরে আমরা জাতিভেদ প্রথা, এখন কিন্তু আমি যে তোমাদের ক্লাসের ইনভিটেশন পাই টপিক দিয়ে পাঠাই, দেখবে যাতে তোমরা ঠিকমতো রেকর্ড রাখতে পারো, আমরাও রেকর্ড রাখতে পারি যে আমাদের সিলেবাস কীভাবে কীভাবে এগোচ্ছে। তাহলে জাতিভেদ প্রথা যেটা আমরা পড়ছি গতদিন এবং আজকের ক্লাসে, সেই জাতিভেদ প্রথা সচল না নিশ্চল, অর্থাৎ আমরা তো পড়লাম না যে শ্রেণী চলাচল বন্ধ, শ্রেণী চলাচলের কনসেপ্ট তো আমরা সেই শ্রেণী থেকেই পড়ছি, পড়ছি তো। এখন সেই শ্রেণী চলাচলটা প্রশ্ন আসতে পারে বা বিতর্ক আসতে পারে, মা ও আচ্ছা প্রশ্ন আসতে পারে বলে তোমরা ভেবেছো ক নম্বরের, সেটা না, আমি বলার জন্য বলছি যে এটা একটা আলোচনা হতে পারে যে হ্যাঁ প্রশ্ন নিশ্চয়ই তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, কিন্তু আমি যেটা বলছি আমার এখানে প্রেক্ষিত ছিল বলার যে এই যে জাতিভেদ প্রথা সেটা আলোচনা হতে পারে, একটা বিতর্কমূলক আলোচনা যে এই জাতিভেদ প্রথা সচল অথবা নিশ্চল, অর্থাৎ এটা কি ফ্রি মুভমেন্ট আছে এক জাতি থেকে আরেক জাতি, অর্থাৎ ব্রাহ্মণ টু ক্ষত্রিয়, ক্ষত্রিয় টু বৈশ্য, বৈশ্য টু শূদ্র, এটা কি মুভমেন্ট ফ্রি নাকি এটা একেবারে ওয়াটার টাইট কম্পাউন্ড সেই টাপারওয়্যারের বাসনের মতো যে এক জল ভরলে জল অন্যদিকে যাবে না, তাই না? আমরা ট্যাপার একটু মাইক্রোফোন অন করো তো, ট্যাপারওয়্যারের বাসন আছে তোমাদের কারো? আচ্ছা তো দেখেছো তো, এক বাটির জল আরেক জাকে যায় না, এটাই হচ্ছে ট্যাপারওয়্যারের বিজ্ঞাপন, এমন নাকি তার ঢাকনা। হ্যাঁ, তো এরকম সেই ওয়াটার টাইট কম্পাউন্ড কি যে একজন যে ব্রাহ্মণ সে একেবারে যাবজ্জীবন তার স্ট্যাম্প লেগে গেল ব্রাহ্মণ, পরীক্ষায় আবার লিখো না যে স্ট্যাম্প লেগে গেল, হ্যাঁ তো ব্রাহ্মণ। আর আবার ট্যাপারওয়্যারের উদাহরণও কিন্তু দিও না, বলো না আবার এমবি ম্যাম বলেছে, আমি এগুলো বোঝানোর জন্য বলছি। তাহলে এই যে ওয়াটার টাইট কম্পাউন্ড মানে কি, যেখান থেকে একটা সূচও বলতে পারবে না, অর্থাৎ যে শূদ্র সে যাবজ্জীবন শূদ্র, যে বৈশ্য সে যাবজ্জীবন বৈশ্য, যে ক্ষত্রিয় সে যাবজ্জীবন ক্ষত্রিয়, এরকম ব্যবস্থা নাকি এক জাতি থেকে আরেক জাতির মধ্যে শ্রেণী চলাচলটা খুব স্বতঃস্ফূর্ত বা স্বতঃস্ফূর্ত না হলেও স্বাভাবিক বা সহজসাধ্য, এইটাতে একটা প্রশ্ন আসে। এখন এই সচল যারা বলছেন, সচল যারা বলছেন সেটা দুদিক আমরা পড়ব, একটা দিকে হচ্ছে সচল পক্ষ, আরেকটা দিক হচ্ছে যারা বলছে সরি আরেকটা দিক হচ্ছে নিশ্চল পক্ষ, নিশ্চল পক্ষ, অর্থাৎ এই দিকটা হচ্ছে সচল, সচল তারা কি বলছেন তাদের কতগুলো পয়েন্ট আমরা পড়ব, আর নিশ্চলের কতগুলো পয়েন্ট বলব। সচল বলছে এই যে উঁচু আর নিচু, অর্থাৎ আচ্ছা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ ছোটভাবে নাকি শুধু হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা ছোট মতো বক্সে আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, মানে ক্লাসরুমের মানে শুধু যদি বোর্ডটা দেখতে পাও, দিদিমণিকে দেখতে না পাও, কিরকম একটা অদ্ভুত অদ্ভুত লাগে, তাহলে যাই হোক মনে হয় ভূত এসে পড়িয়ে দিয়ে গেলো, তাহলে আমাকেও দেখতে পাচ্ছ, ভেরি গুড। তাহলে এই যে সচল, সচল যে হচ্ছে এই সচল হওয়ার কারণ কি বলছে, উঁচু থেকে নিচু, হ্যাঁ উঁচু টু নিচু, আবার নিচু টু উঁচু, এই এনটা দিচ্ছি চন্দ্রবিন্দু বোঝানোর জন্য। হ্যাঁ তোমরা যেভাবে লেখো, তোমরা তো আবার হচ্ছেকে ছয় বলে লেখো, আমি ওভাবে লিখতে পারি না, তোমরা একটা কি সুন্দর লেখো হচ্ছে এইচও তারপরে ছয় ছয়, ওরমভাবে আমি বাবা লিখতে পারি না, আমার অত ক্ষমতা নেই। হ্যাঁ তো আমি যেটা লিখলাম ওই নো এন দিয়ে বুঝিয়ে দিলাম যে ওখানে একটা চন্দ্রবিন্দু হবে। তা এই যে উঁচু নিচু, অর্থাৎ উঁচু থেকে নিচু হওয়া যাবে, নিচু থেকে উঁচু হওয়া যাবে, এটা কিভাবে সম্ভব? প্রথম কারণ হচ্ছে যে উঁচু জাতির জাতিকে একটু মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো, তেল দেওয়া বোঝো, স্বাভাবিক কথায় তেল দেওয়া, যেটাকে আমরা বলি ব্যাস মাইক্রোফোন বন্ধ করো, যেটাকে তেল দেওয়ার ভালো কথা কি বলো তো, পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা অর্থাৎ স্থাবকগিরি করা, হ্যাঁ অর্থাৎ আমি ব্রিটিশদের এমন তেল দিলাম, আমার হয়তো আমি হয়তো জাতিতে শূদ্র, বুঝতে পারছ, আমি এমন ব্রিটিশকে তেল দিলাম, ব্রিটিশ আমাকে রায়বাহাদুর উপাধি দিয়ে দিল, আমার পদবী হয়ে গেল রায়চৌধুরী। এরকম শুনেছ? মাইক্রোফোন অন করো, এরকম শুনেছ তোমাদের গল্প গাছা পরিবারে আশেপাশে কাউকে এরকম শুনেছ? শুনেছ তো, শুনেছ তো, অনেকের পদবী দেখবে রায় চৌধুরী বা রায় বাহাদুর, এই যে পদবীগুলো, এই পদবীর মানে হচ্ছে তারা কোনো একটা সময় সেই সময়ের জমিদার বা ব্রিটিশ রাজ তারা উপাধি পেয়েছেন। তার মানে যে তারা সবসময় নিচু জাতি থেকে উপাধি পেয়েছেন তা না, কিন্তু এই উপাধিটা পাওয়া মানেই কোনো একটা পজিটিভ কাজ সেই তারা করেছিলেন সেই জাতির জন্য, সেই জাতি তাদের এরকম উপাধি দিয়েছেন। তাহলে এই রকমভাবে উঁচু থেকে নিচু কখন, নিচু থেকে উঁচু কখন হওয়া যায়, যখন তাবেদারি করা যায় বা পৃষ্ঠপোষকতা করা যায়। অর্থাৎ এটা একটা সচল ব্যবস্থার সম্পর্কে আমরা পরে বলতে পারি, অর্থাৎ সচল না নিশ্চল এই আলোচনার ক্ষেত্রে আমরা সচলতার পক্ষে একটা আর্গুমেন্ট দিতে পারি যে সচল কেন সচল, কারণ উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচু হতে পারে, উঁচু থেকে নিচু হতে পারে, নিচু আমরা এখন কিন্তু বলছি নিচু থেকে উঁচুর কথা, নিচু থেকে উঁচু কখন হয় সেটা হচ্ছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে। একইভাবে কিন্তু উঁচু থেকেও নিচু হওয়া যায়। কী করে বলো তো, মাইক্রোফোন অন অন করো, মাইক্রোফোন অন। কী করে হওয়া যায়? হ্যাঁ, তার উল্টোটা কি? তাহলে পৃষ্ঠপোষকতা না করা মানে কি? ধরা যাক আমি এমন প্রতিবাদ, একদম ঠিক, অর্থাৎ প্রতিবাদ করা, গালাগালি করা, তার ভুল যদি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিই তাহলে আমি তার বিরাগ ভাজন হব তো, তার রাগের কারণ হব তো? যেই মুহূর্তে আমি তার রাগের কারণ হলাম, বিরাগ ভাজন হলাম, তাহলে কি হবে, আমি যতই উঁচু জাত থাকি সে কিন্তু আমাকে পথ থেকে নামিয়ে দিতে পারে। পারে কি পারে না? হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে তাহলে উঁচু থেকে নিচু কীভাবে হচ্ছে, সচল কেন, উঁচু থেকে নিচু হচ্ছে বিরাগ ভাজনের মাধ্যমে, বিরাগ ভাজন। হ্যাঁ, আর নিচু থেকে, নিচু থেকে উঁচু কি হচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে। দেখো, বুঝতে পেরেছো? উঁচু থেকে নিচু হলো, উঁচু থেকে নিচু হচ্ছে বিরাগ ভাজনের মাধ্যমে, আর নিচু থেকে উঁচু হচ্ছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এই একটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সচল। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট দেখো, দাঁড়াও এটাকে একটু বড় করি। আরেকটা পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো, যে সংস্কৃতিকরণ, অর্থাৎ সংস্কৃতিকরণ বা কালচারাইজেশন, অর্থাৎ আমি হয়তো নিচু জাতির লোক হতেই পারে, আমি নিচু জাতির লোক, হ্যাঁ, অর্থাৎ আমরা যারা এখন মধ্যবিত্ত, আমি একটা উদাহরণ দিই, আমরা এখন মধ্যবিত্ত, কিন্তু আমরা টিভি সিরিয়ালে কী দেখি, সব প্রচুর বাড়িতে গয়নাগাটি পরে সব বসে আছে বউয়েরা, হ্যাঁ, খাচ্ছে দাচ্ছে, সে এক টেবিল ভরা খাবার নিয়েছে, সব বিশাল বড় লোকের মতো সব বাড়ি, সেই সব দেখে আমরাও কিন্তু অনুকরণ করার চেষ্টা করি। মাইক্রোফোন অন করো। অর্থাৎ আমরা এখন কি করি, আমরা সন্ধেবেলা চাউমিন খাই, আমি কদিন আগেও বলছিলাম শ্রেণী আলোচনা করার সময়, আমরা চাউমিন খাই, স্যুপ খাই, এইসব কিন্তু আমাদের ভারতীয় খাদ্য নয়, কিন্তু আমরা সংস্কৃতিতে হাই, হ্যালো, হ্যান্ডশেক করি, হাগ ডে করি, স্ল্যাপ ডে করি, রোজ ডে করি, অর্থাৎ আমাদের সংস্কৃতিকরণটা কি হচ্ছে, একটু উচ্চবিত্তের মতো আমরা করার চেষ্টা করি। এই যে সংস্কৃতিকরণ, এই সংস্কৃতিকরণের মাধ্যমেও কিন্তু, হ্যাঁ, নিচু থেকে উঁচু হওয়া যায়। অর্থাৎ সচল যে থাকছে, অর্থাৎ জাতিভেদ প্রথা যে সচল থাকছে সেটা সংস্কৃতিকরণের মাধ্যমেও হয়। অর্থাৎ সংস্কৃতিকরণ মানে হচ্ছে আচার আচরণ। অর্থাৎ তুমি কীরকমভাবে কার্যকর্ম করছো সেটা যদি তুমি উচ্চ জাতির মতো করো, ক্রমশ যদি তুমি উচ্চ জাতির মতো করো, তাহলে বংশ পরম্পরায় তোমার কিন্তু তুমি উচ্চ জাতিতে পরিবর্তিত হতে পারো। মাইক্রোফোন অফ। তাহলে উচ্চ জাতিতে তুমি পরিবর্তিত হতে পারো কিসের মাধ্যমে? বাই ইয়র কালচারাইজেশন, অর্থাৎ সংস্কৃতিকরণ বা আচার আচরণের মাধ্যমে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে বৃত্তি নির্বাচনের স্বাধীনতা। এটা আমরা আগেও পড়েছি, বৃত্তি নির্বাচনের স্বাধীনতা, এটা আবার কি হলো? বৃত্তি নির্বাচনের স্বাধীনতা, বৃত্তি নির্বাচনের স্বাধীনতা মানে কি? অর্থাৎ যদি কারোর ক্ষমতা থাকে, হ্যাঁ, সে বৃত্তি নির্বাচন করতে পারবে, অর্থাৎ সে হোয়াইট জব করতে পারবে, অর্থাৎ যে শূদ্র বংশে বা বৈশ্য বংশে জন্মগ্রহণ করেছে তার মানে এই নয় যে তাকে কৃষিকার্যই করতে হবে বা চুতোর কামার মেথর হতে হবে। তার যদি ক্ষমতা থাকে সে কিন্তু নিম্ন বর্ণের যে মুচি সে হওয়া সত্ত্বেও সে কিন্তু একটা, যেহেতু আমাদের এখানে সংরক্ষণ প্রথা চালু আছে, সে কিন্তু উচ্চ বর্ণের জীবিকা আর সে কিন্তু অধ্যাপনা করতে পারে। অর্থাৎ তার যদি ক্ষমতা থাকে, সে যদি যোগ্য হয়, তাহলে সে নিচু বর্ণের বা নিচু জাতির হলেও সে হোয়াইট জব করতে পারে। আবার একইভাবে উঁচু থেকে নিচু হতে পারে, অর্থাৎ আমি হয়তো ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করেছি, আমার কাজ অধ্যাপনা করার, কিন্তু আমার ততটা মেধা নয় বা আমি যে কোনো কারণেই হোক পারছি না, আমি কিন্তু লোকের বাড়িতে রান্নার কাজ অর্থাৎ পাচকের কাজও করতে পারি। কেমন? সুতরাং আমি নিম্ন কাজও যেমন করতে পারি উচ্চ বংশ হয়ে, আবার উচ্চ বংশের লোক হয়ে নিচু কাজও যেমন করতে পারি, নিচু বংশের লোক হয়ে আমি উচ্চ জীবিকাও নির্বাহ করতে পারি। সুতরাং এটা থেকেও বৃত্তি নির্বাচনের স্বাধীনতা থেকেও বোঝা যাচ্ছে যে জাতিভেদ প্রথা সচল। আরেকটা পয়েন্ট আমরা পড়ব, দ্যাট ইজ হচ্ছে অনুলোম এবং প্রতিলোম বিবাহ, অর্থাৎ বিবাহ প্রথা। বিবাহ প্রথা, বিবাহ প্রথা দুরকমের, বিবাহ প্রথা দুরকমের, একটা হচ্ছে অনুলোম। অনুলোম, অনুলোমটা কি? খুব ভালো করে দেখবে, এগুলো কিন্তু সব ছোট প্রশ্ন আসবে। নিচু বর্ণের, নিচু মানে নিচু জাতের পাত্রী, পাত্রী বোঝো মানে কন্যা, বউ, বউ, নিচু জাতের পাত্রী সাথে উঁচু উঁচু জাতের পাত্র, এই যে কম্বিনেশন, তাতে কি হলো? আমরা জানি আমরা পিতৃতান্ত্রিক সমাজে আছি, আমরা কি হয়, আমরা স্বামীর পদবি গ্রহণ করি বিয়ের পরে। সুতরাং নিচু জাতের পাত্রী যদি উঁচু জাতের পাত্রের সাথে বিয়ে হয়, তাহলে নিচু জাতের পাত্রী কিন্তু তার উন্নতিকরণ হলো, সে উচ্চ জাতিতে অংশগ্রহণ ঢুকলো, সে কিন্তু উঁচু জাতের পদবি গ্রহণ করলো এবং তার সন্তান সন্ততিও কিন্তু উঁচু জাতের পদবি গ্রহণ করলো। দিস ইজ কল অনুলোম প্রথার বিবাহ, অর্থাৎ বিবাহ প্রথা দুরকমের, এ হচ্ছে অনুলোম, যেখানে নিচু জাতের পাত্রীর সাথে উঁচু জাতের পাত্রের বিবাহ হচ্ছে। বি, এটা কী হলো আবার? এটা হলো বি, অর্থাৎ যেখানে প্রতিলোম, প্রতিলোম, প্রতিলোম কি? উঁচু জাতের পাত্রী সাথে নিচু জাতের পাত্র, অবশ্যই সেই পাত্র কিন্তু শিক্ষিত, শিক্ষিত জীবিকা, জীবিকাবান হতে হবে। হ্যাঁ, সে যদি যুক্ত মানে সে যদি সামর্থ্য হয় তাহলেই তাকে করা হবে। অর্থাৎ প্রতিলোম বিবাহ প্রথা কি? সেখানে পাত্রীটি হচ্ছে উঁচু জাতের, কিন্তু সে নিচু জাতের ছেলেকে বিয়ে করছে বা বিবাহ দেওয়া হচ্ছে, এরকম বিবাহ দেওয়া হয় না, বিবাহ সাধারণত করা হয়। হ্যাঁ, এই বিবাহ যে হচ্ছে সেখানে কি হচ্ছে, পাত্রটি অবশ্যই সেখানে শিক্ষিত, জীবিকাবান এবং সামর্থ্যবান যদি হয় তাহলে সেখানে এই বিবাহ প্রথাকে বলা হচ্ছে কি না, এই বিবাহ প্রথাকে বলা হচ্ছে প্রতিলোম। তাহলে এই যে অনুলোম এবং প্রতিলোম, এর মাধ্যমেও কিন্তু উঁচু থেকে নিচু জাতি বা নিচু থেকে উঁচু জাতি আমরা যেতে পারছি। কেমন? আরেকটা পয়েন্ট আমরা পড়ব, সেটা হচ্ছে যদি কেউ, এটা 5 নম্বর পয়েন্ট, যদি কেউ সম্পত্তির মালিক হয়, সম্পত্তি মানে জমি, সেটা যে ধরনের সম্পত্তি হতে পারে, জমি, টাকা পয়সা, মালিক, এইটা যদি হয়, হঠাৎ করে আমি লটারি পেলাম, পেতে পারি তো? লটারি পেয়ে আমি 2 কোটি টাকা পেলাম, আমি কিন্তু ছিলাম শূদ্র জাতি, কিন্তু আমি একটা লটারির টিকিট কেটেছি, আমি হঠাৎ করে সম্পত্তি করলাম এবং তাতে আমি প্রচুর জমি জায়গা ফ্ল্যাট বাড়ি টাড়ি করে ফেললাম। তাহলে আমাদের যা সমাজ ব্যবস্থা, টাকা পয়সা যার তার উন্নতিকরণ হয়, তাহলেও কিন্তু সমাজে কি হতে পারে না, উঁচু নিচু থেকে উঁচু জাতিতে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারে। অর্থাৎ যে নিচু জাতির লোক, সে হঠাৎ করে সম্পত্তির ফলে সে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারে সো কল উঁচু জাতির লোককেও, সে কিন্তু ছিল নিচু জাতির লোক। হ্যাঁ, অর্থাৎ যে উঁচু জাতি অর্থাৎ সো কল ব্রাহ্মণ, ব্রাহ্মণরা কিন্তু কী করে, অধ্যাপনা করে, ডাক্তার বদ্ধি হয়, পূজার্চনা করে, খুব বেশি পয়সা হওয়ার কথা না, কিন্তু রাতারাতি যে লটারির টিকিট কেটে সে 20 কোটি টাকা পেয়ে যাচ্ছে, তার প্রভাব প্রতিপত্তি এত বেড়ে যাচ্ছে, সে কিন্তু তখন প্রভাব বিস্তার করছে, সে পলিটিক্যাল লিডার হয়ে যেতে পারে, সে পাড়ার দাদা হয়ে যেতে পারে, সে কিন্তু তখন সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে। এই প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য সে তখন কিন্তু কী করতে পারে, সে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে সে উঁচু জাতির লোককেও কিন্তু সমাজ সংস্কার করতে পারে। কেমন? তাহলে এই যে 5টা পয়েন্ট আমরা পড়লাম, এই 5টা পয়েন্টে আমরা কী করতে পারি, আমরা এই 5টা পয়েন্টে যে সচল আছে সেটা বুঝতে পারি। কেমন সচল আছে এটা বুঝতে পারি। এবার আমরা পড়ব যে এখানে কিভাবে নিশ্চল, অর্থাৎ কারা বলছেন যে নিশ্চল, কারা বলছেন নিশ্চল সেটাও তো আমাদের পড়তে হবে, তো সেইটা আমরা এখান থেকে পড়ি। এখানে আমরা 2টো পয়েন্ট ডিসকাস করব, এখানে আমরা 2টো পয়েন্ট ডিসকাস করব যে নিশ্চল কী কী, কেন কেন নিশ্চল হচ্ছে। এক হচ্ছে এই যে উন্নতিকরণের কথা আমরা 5টা পয়েন্টে বললাম, দ্যাট ইজ নট, অর্থাৎ উন্নতিকরণ এতক্ষণ ধরে যেটা বলা হলো, সমালোচকরা বলছেন এই উন্নতিকরণ ইজ নট ব্যাপক, অর্থাৎ ব্যাপক নয়, এটা সর্বত হচ্ছে না, কোনো কোনো সমাজে কোনো কোনো পরিবারে হচ্ছে, এটা একেবারেই ব্যাপক নয়। দেখো আমি ক্যাপিটাল হক করে লিখলাম, অর্থাৎ এটা কিন্তু ব্যাপক নয়। কেমন? তাহলে এই যে অর্থাৎ যে চেতনাটা, যে অর্থাৎ নিচু থেকে উঁচু, উঁচু থেকে নিচু, সেটা কি বিরাগভাজন বা পৃষ্ঠপোষকতা, এটা ন্যাচারাল টেন্ডেন্সি হতে পারে না। অর্থাৎ কেউ কারোর তাবেদারি করবে বা কেউ কাউকে প্রতিবাদ করবে, দিস ক্যানট বি ন্যাচারাল ফিনোমেনন, এটা কখনো কখনো হয়, সুতরাং এটাকে আমি একটা বৈশিষ্ট্য হিসেবে ধরতে পারি না। অর্থাৎ পৃষ্ঠপোষকতাটা কখনো সাধারণ আচরণ হতে পারে না, বা কাউকে রেগে বা প্রতিবাদ করাটাও সাধারণ নয়। অর্থাৎ যখন কখনো বিপ্লব আসে বা বিপ্লবের প্রয়োজন হয়, তখনই মানুষ এই ধরনের করে, আর এক ধরনের লোক তার পৃষ্ঠপোষকতা করে। সুতরাং এই প্রথম পয়েন্টটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল সোসাইটি, অল কালচার। নাম্বার 2, আচার আচরণ। আচার আচরণ করা সবসময় সবার পক্ষে সম্ভব নয়, কারণ তার জন্য অর্থ প্রয়োজন। আচার আচরণ বা স্বভাব অর্থ থেকে আসে, সেটা সম্ভব নয় নিচু জাতির লোকেদের পক্ষে অলওয়েজ। আচ্ছা, বিবাহ অনুলম বিবাহ যদিও বা হতে পারে, প্রতিলম বিবাহ কিন্তু বেশিরভাগ সময় হয় না, কারণ এখানে সমাজে বাধা বিরক্তি আসে, বা সমাজ এক ঘরে করে দেয় যদি অন্য সমাজের নিচু জাতি উঁচু জাতিকে বিয়ে করে, বা উঁচু জাতি নিচু জাতিকে বিয়ে করে। সবসময়ই একটা প্রতিরোধ ক্ষমতা কাজ করে উঁচু জাতির অভিভাবকের মধ্যে বা তাদের পারিবারিক আত্মীয় স্বজনের মাধ্যমে। তোমাদের বাড়িতে বা পরিবারে নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা কারো না কারো আছে, বা বন্ধু বান্ধবদের আছে, আমরা ডিসকাশন মোমেন্টে শুনব। আচ্ছা, নেক্সট হচ্ছে সম্পত্তি জমি জমা হঠাৎ করে কারো হয়ে যাবে, এটাও তত স্বাভাবিক নয়। সুতরাং এই সমালোচকরা বলছেন এই উন্নতিকরণটা ব্যাপক নয়। এটার কি তাহলে? এটা হচ্ছে সীমিত, এবং এই সীমিত হওয়ার জন্যই আমরা এটাকে কি বলতে পারি না, সচল বলতে পারি না, অর্থাৎ এটাকে আমাদের নিশ্চলই বলতে হবে। কেমন? 2নম্বর পয়েন্টটা কি? 2নম্বর পয়েন্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আমরা পড়ছি নিশ্চলতার পরে, আর এটা পড়ছিলাম সচলতার জন্য। তাহলে এখানে আমরা লিখেছি সচল, এটা হচ্ছে নিশ্চল। তাহলে প্রথমটা কি পড়ছি, যে উন্নতিকরণটা ব্যাপক নয় সীমিত। 2নম্বর হচ্ছে এই এতক্ষণ যে উন্নতিকরণের বলার কথা বলা হলো, এই সমস্ত উন্নতিকরণটাই হলো শ্রেণী চরিত্রের, ভীষণ ইম্পর্টেন্ট, শ্রেণী চরিত্রের জাতি চরিত্রের নয়, অর্থাৎ এই যে যাবতীয় উন্নতি হচ্ছে সেটা শ্রেণী চরিত্র, অর্থাৎ এখানে শ্রেণীর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে অনুলোম প্রথাতে যে ছোট জাতির মেয়েটি উচ্চ জাতিতে উঠল, সে কিন্তু ব্রাহ্মণ বা তার যে কোনো উচ্চ জাতিতে সে গেল, সেই শ্রেণীর মর্যাদাটা পাচ্ছে, কিন্তু তাকে কিন্তু সবসময়ই শুনতে হচ্ছে তুমি নিচু জাতির বাড়ির মেয়ে, তোমাকে আমরা উদ্ধার করেছি। কেমন এই কথা থেকে কিন্তু সে বেরোতে পারছে না। অর্থাৎ জাতির কালিমা কিন্তু তার ঘুরছে না, তার যেটা হচ্ছে তা হয়তো মর্যাদা, সে যখন বাইরে বেরোচ্ছে সে হয়তো ব্রাহ্মণ পরিবারের বউ বা বৈদ্য পরিবারের বউ হিসাবে তার পরিচয় হচ্ছে, কিন্তু তার জাতি, তার যে নিম্ন জাতি, সেই প্রথাটা কিন্তু তার যাচ্ছে না, তাই সেই কালিমা কিন্তু যাচ্ছে না। সুতরাং এই যে দু নম্বর পার্থক্য, এই দু নম্বর পার্থক্য থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্রেণী চেতনা, শ্রেণী চরিত্র আর জাতি চরিত্র শ্রেণী চরিত্র এবং জাতি চরিত্র আলাদা, পৃথক, এরা হলো পৃথক, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি শ্রেণী চরিত্র জাতি চরিত্র পার্থক্য বলছি, যা বাবা। আচ্ছা, এই যে শ্রেণী, আচ্ছা এই যে উন্নতিকরণটা হচ্ছে, এই উন্নতিকরণটা হচ্ছে শ্রেণী চরিত্রের পার্থক্য, জাতি চরিত্রের পার্থক্য নয়। অর্থাৎ এখানে কি হচ্ছে, তার শ্রেণী মর্যাদা, আমরা জানি শ্রেণীতে মর্যাদা থাকে, পুরনো পরা মনে করো, সেই মর্যাদা হয়তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জাতি, নিম্ন জাতির কালিমা কিন্তু তার ঘুরছে না। অর্থাৎ এই যে যারা বলছেন নিশ্চলতা যারা বলছেন, সেক্ষেত্রে কিন্তু তোমরা পারলে এটা স্ক্রিন নিয়ে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ যে কোনো সময় এটা আমাদের টাইম শেষ হয়ে যাবে, ফিডব্যাক দেবে কেমন হচ্ছে, সুবিধা অসুবিধা সেগুলো কিন্তু তোমরা গ্রুপে জানাবে। এই রেকর্ডিং আমি এডিট করে আজকে দিয়ে দেবো, সেখানেও কেমন হচ্ছে সবাই বুঝতে পারছো কিনা সেখানেও ফিডব্যাক দেবে, দুই জায়গাতেই ফিডব্যাক দিতে হবে। আচ্ছা, শ্রেণী চরিত্র জাতি চরিত্র এই যে পৃথক, অর্থাৎ সেটা কী দেখে বুঝতে পারলাম, যে উন্নতিকরণ হলো, উন্নতিকরণ কী, উন্নতিকরণটা শ্রেণী চরিত্রের হচ্ছে, জাতি চরিত্রের হচ্ছে না। যে রান্নার লোক, অর্থাৎ সে ব্রাহ্মণ কোনো একটা নিচু জাতির বাড়িতে রান্না করছে, হ্যাঁ, সেখানে সে হয়তো ভাবছে যে আমি পাচক, অর্থাৎ তার বেতন হয়তো কম, কিন্তু তাতে তার কিন্তু কোনো জাতিভেদ প্রথাতে সে নিচু হচ্ছে না, সে কিন্তু তখনও সে জানছে যে আমি উচ্চ বংশের লোক, সেই জন্যই আমাকে দিয়ে রান্নাটা করাচ্ছে। অর্থাৎ নিচু বংশের লোকের হাতে অনেকে খায় না, কিন্তু উচ্চ বংশের লোক বলেই নিচু বংশের লোক সেইটা অ্যাফোর্ড করতে পাচ্ছে বা সেটা সম্ভব করতে পাচ্ছে, একটা উঁচু বংশের লোককে তার রান্নার কাজে নিয়োগ করতে পেরে। অর্থাৎ শ্রেণী মর্যাদার দিক থেকে হয়তো সেই ব্রাহ্মণ পাচকের মর্যাদা ততটা নেই, কিন্তু জাতের কৌলিন্য কিন্তু তার আছেই, সেই জন্যই সে পাচকের কাজটা করতে পারছে। তাহলে আমরা আজকে এই সমালোচনার দিক থেকে বুঝতে পারলাম যে এই যে শ্রেণী চরিত্র এবং জাতি চরিত্র দুটো আলাদা, সেটা কিভাবে আলাদা, সেটা কি ব্যাপার, এই পার্থক্য আমরা পরের দিন ক্লাসে পড়ব। অর্থাৎ কালকের যে ছোট্ট ক্লাসটা হবে সেই ক্লাসে যদি আজকের পড়ার কোনো অসুবিধা থাকে সেটা আগে ক্লিয়ার করব, তারপরে আমরা এইটা পড়ব। তাহলে আজকে আমরা টোটাল যেটা পড়লাম, এক্ষুনি আমাদের ক্লাস হয়তো শেষ হয়ে যাবে, সেটা আমরা পড়েছি জাতিভেদ প্রথার মূল্যায়ন, প্রাচীন ভারতের জাতিভেদ প্রথার মূল্যায়ন, সেটা আমরা তিন দিক থেকে পড়েছি, দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক, তার লক্ষ্য হচ্ছে সমগ্র সমাজের কল্যাণ সাধন করা, এবং পরবর্তীকালের ভারতীয় সমাজের যে জাতিভেদ প্রথা পড়েছি সেখানে আমরা দেখেছি তাদের সেখানে লক্ষ্য ছিল উন্নত শ্রেণীর শুধুমাত্র স্বার্থসিদ্ধি করা এবং নিম্নতর জাতির নিপীড়ন করা। সেখানে আমরা দেখেছি সেখানে জীবিকা বা শ্রেণী চলাচল বন্ধ হয়ে গেছে, এবং শ্রেণী চলাচলের বন্ধ হওয়ার জন্য জীবিকা স্বাধীনতাও চলে গেছে, এবং তাও আমরা দেখেছি যে আমাদের বর্তমান ভারতে জাতের শিক্ষা এবং জীবিকার সংরক্ষণের ব্যবস্থা আছে বলে আমরা অনেকটাই এই কালিমা থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। তারপরে আমরা একটা বিতর্ক পড়েছি যে জাতিভেদ প্রথা সচল না নিশ্চল। সচলের ক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট পড়েছি, যে উঁচু থেকে নিচু হওয়া যায়, নিচু থেকে উঁচু যাতে যাওয়া যায় 5টা কারণে, এবং নিশ্চলতার ক্ষেত্রে 2টো ক্ষেত্র পড়েছি, যে এই যে সচলতার পয়েন্টগুলো সেগুলোর ব্যবহার খুব বা প্রয়োগ খুব ব্যাপক নয়, একেবারেই সীমিত, সেই জন্য এটাকে সচল বলা যায় না। আর দ্বিতীয় যে কারণটা, সেই কারণটা হচ্ছে এই এটা শ্রেণী চরিত্রের পরিবর্তন ঘটে, এই যে উঁচু থেকে নিচু যেটা হয় তাতে জাতের উঁচু নিচু হয় না, শ্রেণী মর্যাদার পরিবর্তন হয়, ফলে এই উন্নতিকরণটা শ্রেণী চরিত্রের জাতি চরিত্রের নয়। এখান থেকে আমরা বুঝতে পারি এই শ্রেণী চরিত্র এবং জাতি চরিত্র পৃথক, যেটা আমরা পরের দিন আলোচনা করব। তোমরা মাইক্রোফোন অন করো, স্ক্রিনশট নিয়ে রাখো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। উই আর হ্যাভিং ভেরি লেস টাইম, হয়তো আর 1-2 মিনিট আছে। তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে, কেমন লাগছে ক্লাস, অন্য বন্ধুদের তোমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, তোমরা বলো ক্লাস বুঝতে পারছো কি না, আমি অডিও রেকর্ড এডিট করে দিয়ে দেবো আজকের মধ্যে, চেষ্টা করবো। বলো।